বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 16 মার্চ, 2 চৈত্র এবং ফার্সি 25 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না বলে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির হতাশা প্রকাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ভিয়েনা সংলাপ, আমেরিকাকে অতিরিক্ত দাবি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান ইরানের, গ্রোসি বললেন চুক্তির দ্বার প্রান্তে ভিয়েনা। ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য ও অক্ষম আমেরিকাকে দায়ী করলেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কায়ানি। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ভারতের অসম রাজ্যের মুসলমানদেরকে সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতির দিকে মনোনিবেশ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অত্যধিক চাহিদা তুলে ধরা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে হলে অতিরিক্ত দাবি দেওয়া থেকে তাদের বিরত থাকতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরোভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন ভিয়েনা সংলাপে যে সাময়িক বিরতি চলছে তার ফলে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় এখনও যেসব মতপার্থক্য রয়ে গেছে সেগুলো সমাধান করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন কোনো নেতিবাচক ইস্যু ভিয়েনা থেকে একটি চুক্তি বের করে আনার পথে অন্তরায় হতে পারবে না। তিনি ভিয়েনা সংলাপের শেষ দিনগুলোতে আমেরিকাকে বাস্তববাদী হওয়ার আহ্বান জানান। এদিকে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো একটি চুক্তির কাছাকাছি উপনীত হয়েছে। তিনি ফ্রান্স 24 নিউজ চ্যানেলকে দেয় এক সাক্ষাৎকারে এ কথা বলেন। আমেরিকার কাছ থেকে লিখিত গ্যারান্টি পাওয়ার যে ঘোষণা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে গ্রোসি বলেন আমরা চুক্তির দ্বার প্রান্তে রয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা থেকে সৃষ্ট সমস্যার কারণে ভিয়েনা আলোচনা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ল্যাভরভ মঙ্গলবার মস্কোয় বলেন, রাশিয়া আমেরিকার কাছ থেকে যে লিখিত গ্যারান্টি পেয়েছে তা পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তির অন্তর্ভুক্ত করা হবে, আর এই গ্যারান্টি পাওয়ার পর ঘোষণা করছি যে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে পরমাণু সমঝোতা আবার কার্যকর করার পথে কোনো বাধা রইল না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখা নতুন করে দেশে তৈরি বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে স্মার্ট সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তি সম্পন্ন স্পিড বোট। মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে এক অনারম্বর অনুষ্ঠানে এসব সমরাস্ত্র আইআরজিসির নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রথমবারের মতো আইআরজিসির নৌবাহিনীকে দেশে তৈরি স্মার্ট সাবমেরিন হস্তান্তর করা হয়। এসব সাবমেরিন পানির নিচে শত্রু বাহিনীর যে কোনো হুমকি শনাক্ত করে তা ব্যর্থ করার ক্ষমতা রাখে। এছাড়া এই বাহিনীকে যেসব নতুন স্পিড বোটে সজ্জিত করা হয়েছে সেগুলো ঘণ্টায় 95 নটিক্যাল মাইল গতিতে চলতে এবং চলন্ত অবস্থায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করতে পারে। আইআরজিসির নৌবাহিনীকে সাগর থেকে নিক্ষেপযোগ্য নতুন কিছু ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে যেগুলোর পাল্লা আগের চেয়ে বেশি এবং ইলেকট্রনিক যুদ্ধে ব্যবহার উপযোগী। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কোচ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বের অযোগ্য, দুর্বল ও অক্ষম আমেরিকাই দায়ী। তিনি তেহরানে আইআরজিসির কমান্ডার ও জওয়ানদের এক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, আমেরিকা হাজার হাজার কিলোমিটার দূরে নিরাপদ অবস্থানে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে উস্কে দিয়েছে। রাশিয়া কোনো কারণে হামলা করলে ইউক্রেনকে রক্ষা করা হবে বলেও ওয়াশিংটন কিয়েভকে প্রতিশ্রুতি দিয়েছিল। জেনারেল কায়ানি বলেন, কিন্তু যখন সত্যিকার হামলা শুরু হলো তখন ইউক্রেনের পাশে আমেরিকা বা নেটো কিংবা ইউরোপের কেউ নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনকালীন সময়ে অবশ্যই পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ আরও একবার বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তাই বিএনপির দাবি, নির্বাচনকালীন সময়ে অবশ্যই দলীয় সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আজ বুধবার দুপুরে ঘিওর উপজেলায় পাচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নবগঠিত নির্বাচন কমিশন বিভিন্ন পেশার মানুষের সাথে আলোচনার নামে নতুন নাটক শুরু করেছে। তিনি বলেন, যে কোনো চিন্তাশীল মানুষ যারা দেশকে ভালোবাসেন তারা খুব ভালো করেই জানেন এখন যেটা প্রয়োজন তা হচ্ছে একটা জনগণের সরকার। নিরপেক্ষ নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে, আওয়ামী লীগের অধীনে হবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে চলতি বছর করোনায় প্রথম মৃত্যুহীন দিন ছিল গতকাল মঙ্গলবার। সর্বশেষ 24 ঘণ্টায় সেদেশে করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা দুই দিন করোনায় মৃত্যুহীন সময় পার করছে বাংলাদেশ। গত 24 ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 182 জনের। গতকাল শনাক্তের সংখ্যা ছিল 217। ভারতের অসম রাজ্যের মুসলমানদেরকে সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতির দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, তার রাজ্যের জনসংখ্যার 30-35% মুসলমান, কাজেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা এখন তাদের দায়িত্ব। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের সম্পর্কে বলেছেন, সংখ্যালঘুরা এখন সংখ্যাগরিষ্ঠ হয়েছে, তারা রাজ্যের জনসংখ্যার 30-35%, 1 কোটি জনসংখ্যার সাথে তারা এখন সবচেয়ে বড় সম্প্রদায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা তাদের দায়িত্ব। আজ বুধবার হিন্দি গণমাধ্যম জনসত্তায় তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপরে ধন্যবাদ সূচক প্রস্তাবে আলোচনার জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তাদের নিজেদেরকে বহিরাগত ভাবা বন্ধ করা উচিত। মুখ্যমন্ত্রীর দাবি, হিন্দুরা সংখ্যালঘু হওয়ার সাথে সাথে তাদের পরিচয় হারানোর ভয় বাড়ছে এবং এই আশঙ্কা তাদের চারপাশে প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করেছে। মুখ্যমন্ত্রী বলেন, মুসলিমদের বোঝা উচিত যে রাজ্যের অগ্রগতি সরাসরি তাদের ক্রিয়াকলাপের সাথে যুক্ত। এ সময় তিনি তাদের দারিদ্র বিমোচন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদির দিকে কাজ করার জন্য রাজ্যের সামনে আসা সমস্যাগুলো হ্রাস করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে বলেন, আপনারা মিয়া বাদ দিয়ে শঙ্করী সংস্কৃতির কথা বলুন, 1 মিনিটে রাজ্যের সংহতি চলে আসবে। তিনি জম্মু কাশ্মীর উপত্যকা সম্পর্কে বলেন, কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যাতে নির্যাতন না হতে পারে সেজন্য অসমের মুসলিম সম্প্রদায়ের সতর্ক থাকা উচিত। রাজ্যে মিয়া মিউজিয়াম গঠনের দাবি না তুলে রাজ্যের খিলঞ্জিয়াদের সংস্কৃতি রক্ষার জন্য মুসলিমদের এগিয়ে আসারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। কারাবাসের মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত নাজনীন জাগরিকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক 5 বছর জেল খেটেছেন। 2016 সালের 3 এপ্রিল তিনি গ্রেপ্তার হন। নাজনীন থমসন রয়টার্স ফাউন্ডেশনের একটি প্রকল্পের পরিচালক হিসেবে ইরানে তৎপর ছিলেন। তিনি গণমাধ্যম নিয়ে কাজের আড়ালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, নাজনীন জাগরির সাজার মেয়াদ শেষ হওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাকে ব্রিটেনের কাছে হস্তান্তরের বিনিময়ে লন্ডন ইরানের পাওনা $53 কোটি ছেড়ে দিয়েছে এবং ব্রিটেনে আটক একজন ইরানিকে মুক্তি দিয়েছে। বার্তা সংস্থাটি আরও বলেছে, নাজনীন জাগরিকে মুক্তি দেওয়ার আগেই জব্দকৃত অর্থ ইরানের অ্যাকাউন্টে জমা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। 15 মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে 13 মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে। তাছাড়া যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর বাণিজ্য বিভাগের প্রধান ভ্যালডিস ডোমব্রঙ্কিস সতর্ক করে বলেছেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে উচ্চ মূল্যস্ফীতি হবে, জ্বালানি ও খাদ্যের দামের উপর চাপ বাড়বে, বাজারে অস্থিরতা দেখা দেবে এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটবে। ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাতিল না করায় রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এই অভিযানকে আগ্রাসন আখ্যা দিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কয়েক দফায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই এটা মেনে নিতে হবে যে ন্যাটো জোটের সদস্য হওয়া তার দেশের পক্ষে সম্ভব নয়। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন নাসির মোহাম্মদ।
অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই এটা মেনে নিতে হবে যে ন্যাটো জোটের সদস্য হওয়া তার দেশের পক্ষে সম্ভব নয়। গতকাল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চতুর্থ দফা আলোচনা শুরু হওয়ার সময় জেলেনস্কি বলেন, বহু বছর ধরে শুনে আসছি যে ন্যাটোর দুয়ার খোলা, কিন্তু একই সময়ে এটাও শুনেছি যে তাতে যুক্ত হতে পারব না। জেলেনস্কি এই বিলম্বিত বোধোদয়ের কথা এমন সময় জানালেন যখন ইউক্রেনে রুশ সামরিক অভিযান 20 দিন পেরিয়ে গেছে। রুশ অভিযানে ইউক্রেনের অবকাঠামো প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে ও বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। ন্যাটো 2008 সালে পূর্বাঞ্চলে এই জোটের বিস্তার ঘটাতে ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোভুক্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। ইউক্রেনের পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট ইউশচেঙ্কোই প্রথম তার দেশকে ন্যাটোভুক্ত করার চেষ্টা চালান, কিন্তু রুশপন্থী ভিক্টর ইয়ানুকোভিচ ইউক্রেনের প্রেসিডেন্ট হলে এই প্রচেষ্টা স্থগিত হয়। এরপর 2014 সালে আবারও পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট ইউক্রেনের ক্ষমতায় আসলে দেশটির ন্যাটো জোটভুক্তির বিষয় আবারও বেগবান হয় এবং এজন্য দেশটির সংবিধানেও বিশেষ ধারা যুক্ত হয়। এ বিষয়টি রাশিয়ার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হওয়ায় মস্কো সবসময়, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতেও, বারবার কিয়েভের ন্যাটো জোটভুক্তির পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে আসছিল। কিন্তু এ বিষয়ে ইউক্রেনের প্রধান উস্কানিদাতা ও উৎসাহদাতা মার্কিন সরকার এবং ন্যাটো জোট তা নাকচ করে দেয়, যদিও খোদ ন্যাটো জোটের সদস্য দেশগুলো, বিশেষ করে ফ্রান্স ও জার্মানি, কিয়েভকে ন্যাটোর সদস্য করার ব্যাপারে কখনো একমত ছিল না। ফ্রান্স ও জার্মানি এ বিষয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়ার আশঙ্কা করত, বাস্তবে হয়েছেও তাই। এখন ইউরোপের নিরাপত্তাও নড়বড়ে হয়ে উঠেছে। এটা স্পষ্ট পশ্চিমের শিবিরের প্রতি রুশ প্রেসিডেন্টের ক্ষোভ ও অবিশ্বাস অব্যাহত থাকবে এবং যুদ্ধ ছাড়া মস্কোর সামনে অন্য কোনো পথ খোলা ছিল না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ল। এ বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে। খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের শর্তে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত আজকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত রাখার সর্বশেষ সিদ্ধান্ত জানিয়েছিল সরকার। আগামী 24 মার্চ এর মেয়াদ শেষ হবে। প্রতিবার একই শর্তে তাকে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী মুক্ত অবস্থায় খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন,
যে বেগম খালেদা জিয়া 15 আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছে, 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে তার পুত্র জড়িত, যে বেগম খালেদা জিয়ার দুয়ারে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিলেন, দুয়ার খোলেননি, সেই বেগম খালেদা জিয়ার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে মহানুভবতা দেখিয়েছেন, বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি সেটি মনে রাখবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। বর্তমানে 77 বছর বয়সী বেগম খালেদা জিয়া নানাবিধ রোগে আক্রান্ত হয়ে গুলশানস্থ নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকার বিরোধী কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। মির্জা ফখরুল বলেন,
অত্যন্ত কঠিন সময়, ওই এক এগারোর চেয়েও বড় কঠিন সময়। কেন? আমাদের যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে অত্যন্ত অসুস্থ অবস্থায় তাকে আজকে আটক করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে।
মির্জা ফখরুল আরো বলেন, ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেয়া হয়েছে, আগামী নির্বাচনে আর কোনো সুযোগ দেয়া হবে না। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের সরকার করতে হলে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার লাগবে, আওয়ামী লীগের অধীনে এটা হবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হওয়ার সঙ্গে সঙ্গে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতেও আন্দোলনের কোনো বিকল্প নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আলোচনা স্বাস্থ্য কথা।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। হৃদরোগ নিয়ে চার পর্বের ধারাবাহিক আলোচনার পর আজ থেকে আমরা নাক কান গলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে কয়েক পর্বে কথা বলব। আপনারা জানেন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের দেশে দেশে নাক কান গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা একেবারে কম নয়। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডার কারণে সমস্যা সৃষ্টি হতে দেখা দেয়, কিন্তু ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও নাক কান গলার আরও অনেক জটিল অসুখ হতে পারে। আর তাই নাক কান গলার নানা রকমের সমস্যা ও চিকিৎসা নিয়ে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আজকের আসরে আলোচনা করবেন ইএনটি স্পেশালিস্ট ডাক্তার এম মইনুল হাফিজ। জনাব ডাক্তার এম মইনুল হাফিজ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
ডাক্তার এম মইনুল হাফিজ। আলোচনার শুরুতেই ইএনটি বা নাক কান গলার কি ধরনের সমস্যা নিয়ে মানুষ সাধারণত আপনাদের কাছে আসে সে সম্পর্কে একটু বলুন।
আসলে আমাদের নাক কান গলা আমরা যে চিকিৎসা করি, আমরা আসলে কয়েকটা অঙ্গ নিয়ে আমাদের কাজ। প্রথমে ধরুন আপনি নাক এবং কান এবং গলা, আমাদের দেখা যায় দৈনন্দিন জীবনে নাক কান গলা এমন কোনো মানুষ নাই যে জন্ম থেকে আরম্ভ করে একেবারে শেষ বয়স পর্যন্ত এই অঙ্গগুলি সমস্যা হতেই থাকে। নাক কান গলা যে রোগগুলি হয় এগুলি সম্পূর্ণ সব বয়সের রোগগুলি হতে পারে এবং সব শ্রেণী, সব দুই লিঙ্গ, মহিলাদের হতে পারে, পুরুষদের হতে পারে। তার মানে আমাদের সাবজেক্টে রোগ সবাই আমরা এখন আসলে এবার আমরা কিছু কিছু রোগ ছোটদের বেশি হয়, কিছু কিছু রোগ মধ্যবয়সীদের হয়, কিছু কিছু রোগ যারা অনেক বৃদ্ধ হতে থাকেন তাদের হয়।
ডাক্তার এম মাইনুল হাফিজ, আমরা শুরুতেই তাহলে গলার সমস্যা নিয়ে কথা বলি। আসলে গলার কি ধরনের সমস্যা হতে পারে?
যদি আমরা ধরবো যে গলার সমস্যা নিয়ে যদি আমি প্রথম আরম্ভ করি, ধরুন গলাতে আমাদের একটা কনজেনিটাল, যেটাকে বলি জন্মকুটি ভাবে এই রোগ হতে পারে। যেমন আমাদের গলায় ধরুন আমাদের জন্মের পরপরই কিছু রোগ আছে, যেমন নাকের যে আমরা নিঃশ্বাস করি, স্বাভাবিক যে নিঃশ্বাসটা করি, এই নিঃশ্বাসটা যে আমাদের নাকে ফুটো দিয়ে এবং ওই দিকে যে নাকের নিঃশ্বাসটা যে আমাদের নাকের মধ্যে ঢুকাচ্ছে, নাকের যে পিছনের ছিদ্রটা দিয়ে সেটা বন্ধ থাকতে পারে, সেটাকে আমরা কোনাল অ্যাকটেশিয়া বলি। খুব যে বেশি সেটা বলবো না, কিন্তু তারপরেও আমরা অনেক রোগ এরকম পাই। তারপরে ধরুন আপনি গলাতে কিছু কিছু রোগ যেমন আছে, যেমন আমরা গলাতে আমাদের যে নিঃশ্বাস করে সেটা দিয়ে আবার শ্বাসনালীটা যে চলে যাচ্ছে ফুসফুসের মধ্যে, সেখানে একটা কনজেনিটাল রোগ হয়, সেটাকে আমরা বলি ল্যারিঙ্গোম্যালেশিয়া অথবা ট্রেকি ও মালয়েশিয়া, এগুলো হলো কি ট্রেকে যেমন উইক পাইপ যেটা শক্ত থাকে সেটা জন্মগত ভাবেই সেটা দেখা যায় যে এটা নরম থাকে, যখনই বাচ্চাটা নিঃশ্বাস নিতে যায় তখন এটা চেপে যায়, সেই কারণেই বাচ্চার নিঃশ্বাসে কষ্ট হয় এবং এই অবস্থায় বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্যকথার আসরে ইএনটি স্পেশালিস্ট ডাক্তার এম মাইনুল হাফিজের সাক্ষাৎকার শুনছেন, ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবার ফিরে এলাম আলোচনায়। ডাক্তার এম মাইনুল হাফিজ, আপনি মিউজিক বিরতির আগে শিশুদের জন্মগত গলার সমস্যা নিয়ে কথা বলছিলেন, তো গলায় আর কি কি সমস্যা হতে পারে?
আরেকটা যেমন যে আমরা যে লেরিং যেটা আমরা শ্বাস করি, যেটাকে আমরা ভোকাল কর্ড যেটাকে বলি, সেটা হলো যে আমরা ভয়েস বক্স বলি, যেটা যে মানুষ শব্দ তৈরি করে এবং ওটাই হলো নিঃশ্বাসের প্রথম যে ট্রেকিয়া, যেটা মানে আপনার হুইপ পাইপ যেটাকে বলে যে এটা প্রথম যে স্ট্রাকচারটা, ওটা যখন ঢোকে সেটার ওপেনিংটাই শেখা, সেখানেই দেখা যায় ওটা আমরা ল্যারিঞ্জিয়াল ওয়েভ বলি, জন্মগতভাবে ওই ফুটোটা পুরোপুরি ওপেন থাকে না, ওটার মধ্যে কিছু পর্দার মতো লেগে থাকে এবং যখনই এই ল্যারিঞ্জিয়াল ওয়েভ যদি বাচ্চা ইমিডিয়েট হওয়ার পরপরই শ্বাস নিতে পারে না তখনও কিন্তু এই বাচ্চাগুলি আমার মৃত্যুর কারণ হতে পারে এবং দেখা যায় যে বাচ্চার পুরোটা হয়নি কিন্তু এটা অর্ধেক ওই অবস্ট্রাকশন করতেছে সেই ল্যারিঞ্জিয়াল ওয়েভ, তখনও কিন্তু বাচ্চার নিঃশ্বাসের কষ্ট হয়, তখন আমরা এন্ডোস্কোপি করে দেখে আমরা ডায়াগনোসিস করি। এই ধরনের গলার অনেক ধরনের রোগ আছে যেগুলি জন্মগত ভাবে।
ডাক্তার এম মইনুল হাফিজ, শিশুর জন্মগত গলার সমস্যা স্বরতন্ত্রীর শুরুটা যেখানে, যাকে বলা হয় ল্যারিঞ্জিয়াল ওয়েভ, দেখা যায় জন্মের সময় ওই স্বরতন্ত্রীর ছিদ্রটা খোলা থাকে না, কিছু পর্দার মতো লেগে থাকে, জন্মের পরপরই যদি এমন থাকে তাহলে শিশুটির মৃত্যুর কারণ হতে পারে। আচ্ছা, এ তো গেল জন্মের সময়কার গলার সমস্যা, একটু বড় হওয়ার পর শিশুর গলায় কি রোগ হতে পারে?
তারপর বাচ্চাটা একটু বেরিয়ে আসলে যেমন আপনি ছোট বাচ্চার যেমন টনসিলের যে সাইজটা হয়, অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চা, এটা আমাদের খুবই কমন একটা ব্যাপার, যে বাচ্চাদের টনসিলটা অনেক বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার কারণে এবং আমরা একটা বলি নাকের পিছনে একটা জায়গা আছে সেখানে আমরা ওইটাকে আমরা অ্যাডিনয়েড বলি, যে ওইটা একটা ওইটাকেও বলে যে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, ওইটাও টনসিলেরই স্ট্রাকচার কিন্তু ওটা জন্মের পরে আস্তে আস্তে দেখা যায় যখন বাচ্চাটা বড় হতে থাকে তখন ওই বাচ্চাটা আস্তে আস্তে সেই ওটা কমে যায়।
ডাক্তার এম মাইনুল হাফিজ, এই যে টনসিল ফুলে যাওয়ার কথা বলছিলেন, তো এই ফুলে যাওয়ার কারণ কি?
এগুলো অনেক কারণে হতে পারে এবং এটা অনেক সময় কারণ ছাড়াও হতে পারে, ওইটা হয় কি যখনই বাচ্চা দেখবেন যে এক বছর বা দেড় বছর বাচ্চা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বাচ্চা ঘুমাতে গেলে তার প্রচন্ড মতো আওয়াজ হচ্ছে, বাচ্চা ছটফট করছে, বাচ্চা উপুর হয়ে ঘুমাইতে চাচ্ছে, বাচ্চার গ্রোথ অত ভালো হচ্ছে না, এই এই সমস্ত কারণে আমাদের কাছে যখন আসে তখন আমরা ডায়াগনোসিস করি, তখন আমরা দেখি এবং আমরা একটা এক্সরে করি অথবা আজকাল তো এন্ডোস্কোপি করলে দেখা যায়, আমরা তখন বলি যে এনলার্জ অ্যাডিনয়েড বা বড় হয়ে গেছে অ্যাডিনয়েড, তখন আমরা অনেক সময় আমার মনে হয় বেশ ভালো সময় এগুলোকে আমরা অপারেশন করে দিই, যে বাচ্চার কষ্ট হচ্ছে এই কারণে আমরা অপারেশন করে ফেলি, এই হলো বাচ্চাদের কিছু রোগ।
ডাক্তার এম মাইনুল হাফিজ নাক কান গলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য কথার আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর থেকে
এখানেই বিদায় চাইছি। আবারও কথা হবে আগামী আসরে। আপনারা ততক্ষণ ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি শুনলেন। এরপর যে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 16 মার্চ বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। 17 থেকে 31 মার্চ 3.25 কোটি ডোজ টিকা দেওয়া হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী দৈনিক প্রথম আলো। জনগণের কষ্টের টাকায় কেনা, কোনো ক্ষতি যাতে না হয় বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। তেল রাশিয়া ইস্যু নিয়ে রিয়াদ আবুধাবি সফরে বরিস জনসন দৈনিক ইত্তেফাক। বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দৈনিক মানবজমিন। নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলেছেন ফখরুল দৈনিক কালের কণ্ঠ। হিজাব মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না ভারতের সুপ্রিম কোর্ট দৈনিক নয়া দিগন্ত। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বালিগঞ্জে শুরু প্রচার, বাবুলের জন্য নয়া স্লোগান তৃণমূলের দৈনিক আজকাল। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, হিংসা চলছে রাজ্যে, বাংলার জোড়া কাউন্সিলর খুনে উদ্বেগ প্রকাশ ধনখড়ের দৈনিক সংবাদ প্রতিদিন। এবং এরাজ্যেই হবে পড়ার ব্যবস্থা, সুযোগ মিলবে ইন্টার্নশিপের ইউক্রেন ফেরতদের আশ্বাস মমতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতাবন্ধুরা, এবার বাংলাদেশ প্রসঙ্গে বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাল বৃহস্পতিবার থেকে 31 মার্চ পর্যন্ত 3.25 কোটি ডোজ করোনা টিকা দেওয়ার এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই সময় প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 26তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা শেষে আজ দুপুরে এই সংবাদ সম্মেলন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একটি প্রোগ্রাম করছি যেমনটা আগেও করেছে, সেটি হবে বুস্টার ডোজ, দ্বিতীয় ডোজ ও প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম। এই কার্যক্রম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে শুরু হবে, চলবে 31 মার্চ পর্যন্ত।
নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলেছেন ফখরুল। এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নতুন ইলেকশন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না, তাই আমাদের দাবি নির্বাচনকালীন সময়ে অবশ্যই পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে। আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
দৈনিক যুগান্তর এসেছে, বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে 12টি গ্রুপ 120 টিপি প্রশিক্ষণ বিমান। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের দিনে আপনাদের গর্ব ও আনন্দের সঙ্গে দেশের আপময় জনগণও গর্বিত এবং আনন্দিত। জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত এই মূল্যবান গ্রুপ 120 টিপি প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণে আপনাদের হতে হবে অত্যন্ত যত্নবান। তিনি বলেন, অত্যন্ত যত্নের সঙ্গে ব্যবহার করবেন যাতে কোনো রকম ক্ষতি না হয়, ক্ষতি হলে সেটি দেশের জন্য বড় ক্ষতি হবে, এটি মনে রাখতে হবে, কারণ এক একটা বৈমানিকের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবহরে গ্রব 120 টিপি প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক ইত্তেফাকের খবরে লিখেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এমনটাই বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে মঙ্গলবার উপসাগরীয় দেশ দুটি সফরে যাত্রার প্রাক্কালে তিনি এসব কথা বলেন। রাশিয়ার তেলের উপর নির্ভরশীলতা থেকে পশ্চিমকে মুক্ত করার চেষ্টার অংশ হিসেবে আলোচনার জন্য জনসন বুধবার আবুধাবিতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ এবং রিয়াদে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার সৌদিতে 81 জনের গণমৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মানবাধিকার সংগঠনগুলোর ক্ষোভের পর জনসনের এই সফর নিয়ে বিতর্ক চলছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনে বিশ্ববাজারে তেলের মূল্য অস্থিতিশীল হয়ে পড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। তিনি বলেছেন, আমি যেটা আপনাদের বলতে পারি, তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত সব সূচক যা বলছে, তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনো নেই। আজ ঢাকার হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চ পর্যায়ের সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবরটি দৈনিক মানব জমিন ছেপেছে।
দৈনিক নয়া দিগন্ত এক খবরে জানিয়েছে, বহুল আলোচিত হিজাব মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার দেশটির শীর্ষ আদালত জানিয়ে দিল, হোলির ছুটির পরে মামলাটির শুনানি হতে পারে, তার আগে নয়, কারণ আদালতের কাছে আরও অন্য জরুরি মামলা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। বুধবার মামলাটি জরুরি ভিত্তিতে শোনার জন্য সুপ্রিম কোর্টে অনুরোধ জানান প্রবীণ আইনজীবী সঞ্জয় হেগড়ে। কেন জরুরি ভিত্তিতে মামলাটি শোনা দরকার তার কারণও ব্যাখ্যা করেন তিনি আদালতের কাছে। জবাবে দেশের প্রধান বিচারপতি এন ভি রমন জানিয়ে দেন, আরও অনেকেই জরুরি ভিত্তিতে মামলা শোনার কথা বলেছেন, আমরা মামলাটি হোলির ছুটির পরে শুনব।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি মেডিকেল কলেজে যাতে ইন্টার্নশিপের ব্যবস্থা করা যায় সেজন্য ন্যাশনাল মেডিকেল কমিশন বা NMC-তে চিঠি লিখবে রাজ্য সরকার। NMC আপত্তি করলে ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়াদের নিয়ে দিল্লি গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউক্রেনে যুদ্ধের কারণে মাঝপথে পড়া থামিয়ে দেশে ফিরে আসতে হয়েছে বহু পড়ুয়াকে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রবল উৎকণ্ঠায় তারা। এই পরিস্থিতিতে ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, জোড়া কাউন্সিলর খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা, রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে বুধবার খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ, ইঙ্গিতে সরকারকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। ঘটনার সূত্রপাত রোববার, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। একই দিন সন্ধ্যাবেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। একই দিনে দুই কাউন্সিলর খুনের ঘটনা স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে, গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ, দুটি পৃথক ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। সেই ঘটনায় এদিন উদ্বেগ প্রকাশ করলেন জগদীপ ধনখড়।
দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বাবুলের জন্য নয়া স্লোগান, বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে লড়বেন সদ্য তৃণমূলে যোগ দেয়া বাবুল সুপ্রিয়। ইতিমধ্যে তার জন্য নয়া স্লোগান তৈরি হয়ে গেছে, যে স্লোগানে বলা হচ্ছে, বালিগঞ্জের সবার প্রিয়, প্রগতি হাতে বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভার অলিতে গলিতে শুরু হয়েছে দেওয়াল লিখন, পড়তে শুরু করেছে পোস্টার। সবুজ পোস্টারে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস কুমারের সঙ্গে ছবিতে রয়েছেন বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয় নিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী শাসক দল, কারণ 2021 সালের বিধানসভা ভোটের ফল অনুযায়ী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় প্রায় 75,000 ভোটে এগিয়েছিলেন। পুরনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সবকটি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাবুলও। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা কাফের 22 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই সুরার 23 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনব। প্রথমেই 23 থেকে 26 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াকাল করিনুহু হাযা মা লাদাইয়া আতীদ আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনীদ مَنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ الَّذِي جَعَلَ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَأَلْقِيَاهُ فِي الْعَذَابِ الشَّدِيدِ
আর তার সঙ্গী ফেরেশতা বলবে, এই তো আমার কাছে তার আমলনামা প্রস্তুত। ওই দুই ফেরেশতাকে আদেশ করা হবে, তোমরা উভয়ে জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফিরকে, যে কিনা কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী ও সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহ পোষণকারী, যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো।
আগের সুরে আমরা দুজন ফেরেশতার কথা বলেছি যারা সবসময় প্রত্যেক মানুষের সঙ্গে থাকে। পার্থিব জীবনে ওই ব্যক্তির ভালো ও মন্দ কাজগুলোর হিসাব রাখা এবং কিয়ামতের দিন তাকে জান্নাত অথবা জাহান্নামে নিক্ষেপ করা তাদের দায়িত্ব। এরপর আজকের আয়াতে বলে হচ্ছে ফেরেশতারা মানুষের যে আমলনামা তৈরি করেছে তা নিয়েই কেয়ামতের দিন তাদেরকে আল্লাহর আদালতে হাজির হতে হবে।
সেদিন আল্লাহ তাআলা ওই আমলনামার ভিত্তিতে উদ্ধত কাফিরদেরকে পুণ্যবান ব্যক্তিদের কাছ থেকে আলাদা করবেন এবং তাদের শাস্তি দেবেন, কারণ তারা হঠকারিতা ও গোয়ার্তুমির কারণে আল্লাহকে অস্বীকার করেছে এবং অন্যের প্রতিটি ভালো কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ধরনের মানুষ আল্লাহ তাআলার সীমারেখা লঙ্ঘন করে এবং অন্য মানুষকেও আল্লাহর পথ গ্রহণের ক্ষেত্রে সন্দেহ প্রবণ করে তোলে। তারা অন্য মানুষের সামনে আল্লাহর পাশাপাশি আরও অনেক ইলার নাম তুলে ধরে এবং অন্যান্য শক্তির মাহাত্ম্য তুলে ধরে মানুষকে সেসব মেনে নিতে উদ্বুদ্ধ করে।
এই চার আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যদি কেউ অজ্ঞতার কারণে কুফরি করে তাহলে তার ইমানের পথে ফিরে আসার আশা থাকে না, কিন্তু কেউ যদি জেনে বুঝে নিছক বিদ্বেষ ও অহংকারের কারণে কুফরি করে তাহলে তার ফিরে আসার কোনো আশা থাকে না, বরং তার কুফরির মাত্রা দিন দিন বাড়তে থাকে। দুই, মুমিন ব্যক্তিরা নিজেরা যেমন সৎ কাজ করেন তেমনি অন্যকেও সৎ কাজে উৎসাহিত করেন, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীরা অন্যকে সৎ কাজ করতে বাধা প্রদান করে। তিন, জাহান্নামের আজাবের মাত্রা রয়েছে এবং কুফর শিরক ও গোনাহের ধরনের উপর ভিত্তি করে ওই মাত্রা নির্ধারিত হয়।
حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود منا الرجاء منا الدعاء منا الخطا منك العطاء منا الرجاء منا الدعاء منا الخطا.
এবারে সুরা কাফের 27 থেকে 30 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ক্বালা করিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ ক্বালা লা তাখতাসিমু লাদাইয়া ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد
تار شهجر شايطان بولبي هي আমাদের প্রতিপালক আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত আল্লাহ বলবেন আমার সামনে তর্কাতর্কি ও বাগ বিতণ্ডা করো না তোমাদেরকে তো আমি পূর্বেই শাস্তির প্রতিশ্রুতি প্রেরণ করেছি কাফেরদের জাহান্নামের নিক্ষেপ সংক্রান্ত আমার নির্দেশের রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়েছ তখন জাহান্নাম বলবে আরও বেশি আছে কি
যেসব সহচর মানুষকে জাহান্নামি করে তোলে এই চার আয়াতে তাদের কথা বলা হয়েছে খারাপ বন্ধু কাফির সর্দার ও তাদের সবার শীর্ষে শয়তান মানুষের এই খারাপ পরিণতির জন্য দায়ী এসব মানুষ কিয়ামতের দিন যখন নিজেদের অবশ্যম্ভাবী পরিণতি প্রত্যক্ষ করবে তখন নিজেদের পাশাপাশি তাদের নেতৃবৃন্দ ও শয়তানের সঙ্গে বচসায় লিপ্ত হবে তারা নিজেদের অপরাধের দায়ভার অপরের কাঁধে চাপানোর চেষ্টা করবে অপরাধীরা বলবে যদি তোমরা আমাদেরকে প্ররোচনা না দিতে তাহলে আজ আমরা ইমানদার থাকতাম তোমাদের অনুসরণ না করলে আজ আমাদের এই শোচনীয় পরিণতি হতো না কিন্তু সেদিনের এই বৎসা তাদের কোনো কাজে আসবে না
সেদিন শয়তান আত্মপক্ষ সমর্থন করে বলবে হে আল্লাহ আমি কাউকে কুফরি করতে বা হারাম কাজে লিপ্ত করতে বাধ্য করিনি বরং তারা নিজেরাই তাদের সৃষ্টির আসল উদ্দেশ্য ভুলে গিয়ে কঠিনভাবে পথভ্রষ্ট হয়ে পড়েছিল যদিও জাহান্নামীরা দাবি করবে শয়তানের প্ররোচনায় তারা পথভ্রষ্ট হয়েছে ঠিক এখানেই আল্লাহ তাআলা তাদের উভয়কে চুপ করিয়ে দিয়ে বলবেন এখন এসব তর্কাতর্কির সময় নয় প্রত্যেকের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে এবং প্রত্যেকে তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবে কাউকে কম বা বেশি শাস্তি দেওয়া হবে না জাহান্নামে জায়গার কোনো অভাব নেই কেউ যেন এ কথা না ভাবে যে বড় বড় দাগি অপরাধীদের দ্বারাই তো জাহান্নাম পূর্ণ হয়ে যাবে তখন আমাদের রাখার আর স্থান থাকবে না বাস্তবতা হচ্ছে জাহান্নাম সেদিন নিজেই কথা বলে উঠবে জাহান্নাম আল্লাহকে বলবে আরও বেশি কেউ আছে কি
এই চার আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল এক আমরা আমাদের বাবা মা ভাই বা বোনকে পছন্দ মতো বাছাই করে নিতে পারি না কিন্তু বন্ধু ও সহচরদের আমরা নিজেরাই বাছাই করে নেই আর এই বন্ধু ও সহচররা আমাদের পরকালীন পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই কিয়ামতের দিন কেউ নিজের অপরাধের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারবে না শুধু বন্ধু বা সহচর নয় শয়তান পর্যন্ত সেদিন জাহান্নামীদের কৃতকর্মের দায় বহন করতে অস্বীকার করবে তিন আল্লাহ যেমন মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দিতে কার্পণ্য করেননি তেমনি গুনাহগার ও জালিমদের শাস্তি দিতেও কুণ্ঠিত হবেন না কারণ তাদেরকে শাস্তির ক্ষেত্রে ছাড় দেওয়ার অর্থ হবে নেক বান্দাদের পাশাপাশি জালিমদের নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি অবিচার করা
তো শ্রোতা বন্ধুরা এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ
وزد وبارك على آل محمد صلي على محمد وآل محمد صلي على محمد وآل محمد
কোরআন আলো অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা সর্বশেষ কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী উদারজি বলেছেন, কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের সময় সাগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। ব্রিগেডিয়ার জেনারেল উদারজি আরও বলেছেন, কাতারে ফুটবল বিশ্বকাপ 2022 চলাকালে সাগরে নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার সরকার ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, তারা ইরানের পদক্ষেপে খুশি। চলতি বছরের 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর কাতারে ফুটবল বিশ্বকাপের আসর বসবে। ইরানের জাতীয় ফুটবল দলও এই আসরে অংশ নেবে। ইরান সরকার এর আগে ঘোষণা করেছে, ফুটবল বিশ্বকাপ আয়োজনে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। কাতার হচ্ছে পারস্য উপসাগরের একটি দেশ। পারস্য উপসাগরে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার গোলাবর্ষণে মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে হরেনকা এলাকায় তাদের গাড়ির উপরে রাশিয়া হামলা চালালে তাদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরেক সংবাদকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইউক্রেনের হিসাব অনুযায়ী এই দুই সাংবাদিকের মৃত্যুতে চলমান যুদ্ধে সাংবাদিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জনে। সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভিয়েনা সংলাপ, আমেরিকাকে অতিরিক্ত দাবি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান ইরানের। গ্রোসি বললেন, চুক্তির দ্বার প্রান্তে ভিয়েনা। ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য অক্ষম আমেরিকাকে দায়ী করলেন ইরানের কোস্ট ফোর্সের কমান্ডার জেনারেল কায়ানি। বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারতের অসম রাজ্যের মুসলমানদেরকে সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতির দিকে মনোনিবেশ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থতা নিয়ে কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.